প্রফেসর সাহাব ইনাম খান, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনার সময়ের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ইরানের কুদস ফোর্সের সেনাধিনায়ক কাসেম সুলাইমানের হত্যার বদলা নিতে ইরান ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্র সৈনিকদের আবাসন অবস্থান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালায়। হামলা চালানোর মাত্রই কঘণ্টা পর ইরান ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বোয়িং 737 বিমান ভূপাতিত করে এবং তাতে বিমানের আরোহী 176 জনের সবাই প্রাণ হারান। গোড়ায় এর দায় ইরানের তরফে অস্বীকার করা হলেও পরবর্তীতে ইরান এর জন্য পুরোপুরি দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে, দুঃখ প্রকাশ করে, বলে অমার্জনীয় ওই ভুলের জন্য দুঃখিত ইরান। যুক্তির নিক্তিতে এটা কতখানি ধোপে টেকে বলে আপনার মনে হয়?
ধন্যবাদ। আমার মনে হয় এই বিষয়টা অত্যন্ত কমপ্লিকেটেড, মানে এটাকে খুব বাইনারির মধ্যে দেখার সুযোগ নেই। প্রথম কথাটা হলো যে এখানে ইরানের ভিতরে একটা গ্যাপ অফ কমিউনিকেশন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। প্রথমটা হলো যে তাদের যে রেগুলার ফোর্সেস এবং রেগুলেশনারি গার্ডের মধ্যে একটা দূরত্ব এখানে ক্লিয়ারলি বেড়ে হয়ে এসছে। তাছাড়াও মিলিশিয়া বা তাদের যে অন্যান্য অক্সিলারি প্রক্সি ফোর্সেস আছে সেগুলির উপরেও তাদের কন্ট্রোলিং একটা কোয়েশ্চেন এখন তৈরি হচ্ছে। যদিও ইরান কর্তৃপক্ষ আনকন্ডিশনালি এই বিষয়ে ক্ষমা চেয়েছেন এবং তারা তাদের দায় দায়িত্ব স্বীকার করেছেন, তারপরেও এখানে চিন্তার বিষয়টা থেকে যায় যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আবার ঘটবে কিনা। তবে একটা জিনিস নিশ্চিত যে এই অ্যাডমিশন অফ ট্রুথ এই বিষয়টাকে কিন্তু আমরা ডিস্কেলেশন হিসেবে দেখছি, যে অর্থাৎ ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে টেনশনটা চলছে সেই টেনশনের জায়গা থেকে সরে আসার জন্য। যদি এটাকে ম্যাল ইন্টেনশন আমরা দেখতাম তাহলে হয়তো বা এই জায়গায় ডিনায়ালের একটা ফ্যাক্টর থাকতো। তবে এখানেও মনে রাখা দরকার যে ইরানের অতীতেও কিন্তু এক ধরনের ইতিহাস আছে যেখানে কিন্তু ইরান ভূপাতিত করেনি, বরং ইরানের ফ্লাইট 655 কিন্তু এক সময় মার্কিন যুক্তরাষ্ট্র ইউএস ইনসেন্সের কারণে কিন্তু ভূপাতিত হয়েছিল। ফলে এই জায়গাতে ইরানের ইতিহাস এবং ইরানের যে মোরাল গ্রাউন্ড সেই জায়গাগুলি আমাদের একটু চিন্তা করে দেখার দরকার আছে যে তারা এই উদ্দেশ্যটা পূর্ণাঙ্গ ভাবে কি ছিল এবং এই উদ্দেশ্যের মাধ্যমে বা এই ধরনের অ্যাটাকের মাধ্যমে কি তারা অন্য কোন ধরনের মেসেজ দিতে চেয়েছিলেন কিনা। তবে সেটার জন্য আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে।
আপনি এই যে ডিএসকেলেশনের কথা বললেন, এটাতে করে আমার একটা কথা মনে আসছে এই মুহূর্তে, অনেকটাই সাধারণ মানুষের অসহায় অবস্থা থেকে অনেকেই বলে থাকেন যে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখড়ের প্রাণ যায়। আরোহীদের ভেতরে 57 জন ছিল ইরানিয়ান ক্যানাডীয়, কিয়েভ হয়ে ক্যানাডায় ফিরছিলেন, এদের মধ্যে শিক্ষার্থী ছিলেন, বেশ কয়েকজন ক্যানাডায় পড়াশোনা করছিলেন তারা। 176 জনের মর্মান্তিকের প্রাণ বিনাশে এ কথা কি মনে আসতে পারে না আমাদের মতো সাধারণ মানুষজনের, যে 7-5 বড় একটা সংশ্লিষ্ট যাদের কারুরই নেই, কারুরই ছিল না?
নিশ্চিত নিশ্চিত, যে কারণে কিন্তু এই বিষয়টা সম্পর্কে শুধুমাত্র যে ইরানের কর্তৃপক্ষের কিছু দায় দায়িত্বশীল ব্যক্তিত্বের মন্তব্য পাওয়া গেছে তা নয়, কিন্তু খোদ আয়াতুল্লাহ আলী খোমেনি কিন্তু এই বিষয়ে মানে ডিপ কন্ডোলেন্সেস জানিয়েছেন, এটা একটা বিষয়। আর দ্বিতীয় একটা বিষয় থাকে সেখানে কিন্তু ইরানিয়ান ফরেন মিনিস্টার জাভাদ শরিফ, জাভাদ জারিফ, তারও কিন্তু স্ট্রং কিছু মেসেজিং এখানে এসছে। আর ভেরি ইন্টারেস্টিংলি আপনি যদি আরেকটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আয়াতুল্লাহ খোমেনি বলেছেন আর্ম ফোর্সেস জেনারেল স্টাফকে ইনভেস্টিগেশন লঞ্চ করতে। ফলে আমার মনে হয় এই বিষয়ে ইরানের এক ধরনের বড় রকমের ধাক্কা এসছে। এছাড়াও ইরান তার গ্লোবাল ইমেজ নিয়ে যথেষ্ট চিন্তিত এই মুহূর্তে। আপনি যেটা বললেন যে রাজায় রাজায় প্রাণ যায় বটে জনগণের, কিন্তু এই জায়গাতে ইরানের রেসপন্সিবিলিটি এবং ইউক্রেনের সহায়তা এবং এই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের যে অস্থিতিশীলতা, এই প্রত্যেকটা জিনিসকে বিবেচনায় নিতে হবে। তবে যে কোনো মৃত্যুই কারো কাম্য নয় এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই ধরনের একটা বড় রকমের দিক নির্দেশনাও কিন্তু সুপ্রিম লিডার, ইরানের সুপ্রিম লিডারের কাছ থেকে এসছে।
জি 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 বলুন।
তাদের তো প্রাণ ধরবে না, কিন্তু এখানে আমাদের শিক্ষা নেওয়ারও জায়গা আছে। তবে আমরা যেটা আশা করতে পারি, মানে অন্তত পক্ষে এই মুহূর্তে, যে ইরান তার গ্লোবাল ইমেজ কে ঠিক রাখার জন্য হলেও এই ধরনের অ্যাডভেঞ্চারিজম বা এই ধরনের মিসক্যালকুলেশন থেকে ভবিষ্যতে বেরিয়ে আসার বিভিন্ন পথ হয়তো বা ট্রান্সপারেন্ট বা অ্যাকাউন্টেবল ভাবে বিশ্বের কাছে কাছে তুলে ধরবেন। তবে এই জায়গাতে কিন্তু ট্রান্সপারেন্সির কথা এসছে। কানাডিয়ান প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো ট্রান্সপারেন্সির কথা বলেছেন, সুইডিশ প্রাইম মিনিস্টার স্টিফেন লভেন ট্রান্সপারেন্সির কথা বলেছেন, এবং জার্মান ফরেন মিনিস্টার হাইকো মাসও কিন্তু বলেছেন। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু এখন ইরানের কাছ থেকে এক ধরনের ক্লিয়ার ট্রান্সপারেন্ট প্রোব এবং এর এর কারণ এবং এর সুনিশ্চিত উত্তর প্রত্যেকেই আশা করছেন, এবং আমার মনে হয় এটা ইরান হয়তো খুব গুরুত্বের সাথেই দেখবে।
জি, আপনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কথা বললেন, ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উক্তি উদ্ধৃত করলেন, কিন্তু তারপরেও একটা কথা আমার বারবারই মনে আসে, সেটা হলো যে এটা যেন অনেকটা ওই রকম যে আরে আমি তো মোহন মিয়াকে মারতে চাইছিলাম, ভুলবশতে মানিক মিয়া মারা গেছে, আই এম সরি।
মানে সেটাই সেটাই হচ্ছে, মানে যে কারণে আমি আপনাকে বললাম যে একটু হয়তো অপেক্ষা করার বিষয়টা আছে, এই কারণে যে এখনো পর্যন্ত আনপ্রেসিডেন্টেড ঘটনা বা হিস্টোরিক ঘটনা যেটা, যে ইরান ক্ষমা প্রার্থনা করেছে এবং হাইয়েস্ট অফিস থেকেই এটাকে চিফ অফ আর্ম ফোর্সেস কে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এখানে দেখতে হবে আমাদেরকে যে এই প্রোবের রেজাল্টটা কি আসে, অর্থাৎ এই রেজাল্টটা কি আদতেই যে মানিক মিয়াকে মারতে গিয়ে অন্য কাউকে মারলো, নাকি সত্যি সত্যি এটার মধ্যে কোনো একটা মেসেজ আছে। তবে একটা জিনিস খেয়াল রাখা দরকার, আমাদের ইন্টারন্যাশনাল পলিটিক্সে কিন্তু সিম্বলিজম বলে একটা বিষয় আছে, এই সিম্বলিজমটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটাকে যেহেতু ট্রুডো ন্যাশনাল ট্র্যাজেডি বলছেন এবং বোরিস জনসনও এটাকে ক্যাটাস্ট্রফি বলছেন, এই ক্ষেত্রে আমার মনে হয় যে ইরানের কাছ থেকে আমরা কি ধরনের রেসপন্স পাবো, এবং ইরান তার এই পোস্ট কাসেম সোলেমানি সময়ে আন্তর্জাতিক মহলে কিভাবে তার গ্রহণযোগ্যতা বজায় রাখবে, সেটা আমরা আরেকটু বোধহয় অপেক্ষা করলে জানতে পারবো। তবে আমার যেটা ধারণা, যেটা খুব বুঝতে পারছি এখান থেকে, যে অ্যাডভেঞ্চারিজম যেটাকে বলা হচ্ছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাডভেঞ্চারিজম যেটা ইরান বলছে, তবে সেটার চেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ইরানের প্যারানয়া। অর্থাৎ ইরানের আর্ম ফোর্সেস গুলি, বা যেটা প্রথমেই বললাম যে ইরানে অনেকগুলি কিন্তু ফোর্সেস কাজ করে, রেভলিউশনারি ছাড়াও তাদের আরো অক্সিলারি অনেকগুলি ফোর্সেস আছে, এই ফোর্সেস গুলির মধ্যে কি কোন রকমের টেনশন কাজ করছে কিনা, এবং প্রোঅ্যাক্টিভলি বা প্রিএমটিভলি কেউ কাউকে বাদ দিয়ে এই কাজগুলি করছে কিনা। এখানে আপনাকে একটা ছোট্ট গল্প বলতে পারি যদি সময় থাকে, সেটা হলো যে কার্গিল ওয়ারের মতো। অর্থাৎ কার্গিল ওয়ারে যখন বর্ডারে পাকিস্তানি জেনারেল যুদ্ধ শুরু করে দিলেন ইসলামাবাদকে জানতে জানতে, এটা ছ ঘন্টা সময় লেগেছিল। তো ঠিক অনেকটা এরকমই বিষয়টা, যে এই এই জায়গাতে কার কি ভূমিকা এবং কে কি রোলটা প্লে করেছে সেটা আমাদেরকে জানা খুব জরুরি, এবং ইরান তার নিজের স্বার্থেই হয়তো বা এই কাজটি করবে।
জি, আপনি ইন্টারন্যাশনাল পলিটিক্স বলেন বা ঘরোয়া পলিটিক্স বলেন, অভ্যন্তরীণ পলিটিক্স বলেন, যে কোনোভাবেই সাধারণ মানুষ যারা সাথে পাঁচে নাই, যারা উদাস্ত পরিশ্রম করে একটা নির্বিঘ্ন নিশ্চিত নির্বিরোধী একটা জীবন যাপন করতে চায়, তারা মাসুল দেবে খামাখা, এটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। যাই হোক, আরও একটা কথা, যে ইরানের সঙ্গে সম্পন্ন 2015 পারমাণবিক চুক্তি হতে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন ট্রাম্প, ইউরোপীয় শক্তিবর্গ সে আহ্বান প্রত্যাখ্যান করেছে। একটু আগে আনিস আহমেদ বিশ্ব সংবাদে সে কথা বললেন, তো এই মূল্যায়ন করবেন, পূর্বাপর পরিস্থিতির বিশ্লেষণ কেমন দাঁড়াতে পারে?
আমার মনে হয় যেটা, যে এই মুহূর্তে এই আপনার মার্কিন যুক্তরাষ্ট্র তো আগেই বের হয়ে এসছে, এবং এই কাসেম সোলেমানির পরবর্তী সময়ে আমার ধারণা ইরান আর এই জায়গাতে থাকবে না। অর্থাৎ জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন, এটাতে ইরানের থাকার মতো খুব একটা অবস্থান যদি আমি মানে রিয়েল পলিটিকে ব্যাখ্যা করি তাহলে নেই, কারণ এই জায়গাতে যে ইরানের যে ডিস্টেবিলাইজিং ইনফ্লুয়েন্সটা আছে মিডল ইস্টে, সেইটা তাকে জাহির করতে গেলেও এই নিউক্লিয়ার ডিলে তার জন্য থাকাটা খুব খুব একটা সমীচীন হবে না। এটা হলো ইরানের দিক থেকে যদি আমি চিন্তা করি, আর যদি ইরানের বাইরে আমি চিন্তা করি সেই কারণে তাহলে দেখা যাবে যে ইউরোপিয়ান ইউনিয়নের বা ইউরোপীয় রাষ্ট্রগুলিও তার উপরে খুব বেশি যে মোরাল অথরিটি জাহির করতে পারবে সেইটা বোধ হয় বলাটা খুব একটা সহজ হবে না। অন্যদিকে আমরা যদি একটু সোলেমানির মৃত্যুর আগ পর্যন্ত দেখি, সৌদি আরব কিন্তু এক ধরনের মানে ট্যাসিট নেগোসিয়েশন, সরাসরি না হলেও একটা ট্যাসিট অ্যাপ্রুভাল কিন্তু দিয়েছিল যে ইয়েমেন যুদ্ধ থেকে সরে আসার জন্য ইরানের সাথে এক ধরনের সমঝোতায় আসা, এবং অন্যদিকে আপনার সিরিয়ার ব্যাপারেও সেখানেও সৌদি আরবের কিন্তু এক ধরনের ট্যাসিট অ্যাপ্রুভাল চলে এসেছিল। এইরকম একটা সিচুয়েশনে আর ইসরায়েলের যে একটা বরাবরই ইন্টারেস্ট ছিল কাসেম সোলেমানিকে হত্যা করার, সেটাও কিন্তু বারবার এক্সপোজ হয়েছে এবার। ফলে ইরান এই জায়গাতে থাকবে না, এবং মিডল ইস্টের আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো আরেক দফা আর্মস রেস। এখন কোয়েশ্চেনটা হবে যে ইরানকে এই তার নিউক্লিয়ার সাপ্লাই বা নিউক্লিয়ার প্রসেসটাকে আরো শক্তিশালী করার জন্য কোন কোন রাষ্ট্র সহায়তা দিতে পারে, এবং এই ক্ষেত্রে আমরা হয়তোবা দেখতে পারি যে রাশিয়া থেকে শুরু করে চীন বলেন, নর্থ কোরিয়া বলেন, পাকিস্তান বলেন, প্রত্যেকটি রাষ্ট্রই কিন্তু এখানে ইউরেনিয়াম সমৃদ্ধ যেকোনো নিউক্লিয়ার ওয়ারহেড তৈরির জন্য তাদেরকে সাপোর্ট করতে পারে। ফলে এই জায়গাতে এই এরা যদি বের হয়েও আসেন, এবং ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রগুলি যদি বা পশ্চিমা রাষ্ট্রগুলি যদি এই জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশনের মধ্যে থাকতেও চায়, ইরান বোধ করি খুব বেশি এটাতে আর আগ্রহ রাখবে না।
জি, প্রফেসর শাহাব এনাম খান, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।